अशानंत क्रियाकृतः दक्षिण दिगंत पथा पथेर द्वारा अर्जमन सूर्येर पितृलोकम पितृलोके ब्रजंती जाय ते तारा प्रजाम तादेर परिवार अनु संगे प्रजायन्ते जन्मग्रहण करे शशान शशान अंत अंते क्रिया सकाम कर्म पितः अनुष्ठान करे। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শ্রী প্রভুপাদকৃত অনুবাদ। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা সূর্যের দক্ষিণায়ন পথে পিতৃলোকে গমন করে, তারপর সেখান থেকে ভ্রষ্ট হয়ে পুনরায় এই লোকে তাদের নিজেদের পরিবারে জন্মগ্রহণ করে জীবনের অন্ত পর্যন্ত পুনরায় সেই সকাম কর্মই করতে থাকে। আপনারা বলবেন, এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা সূর্যের দক্ষিণায়ন পথে পিতৃলোকে গমন করে, তারপর সেখান থেকে ভ্রষ্ট হয়ে পুনরায় এই লোকে তাদের নিজেদের পরিবারে জন্মগ্রহণ করে জীবনের অন্ত পর্যন্ত পুনরায় সেই সকাম কর্মই করতে থাকে। তাৎপর্য, ভগবদ্গীতার নবম অধ্যায়ের একবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই প্রকার ব্যক্তিরা উচ্চতর লোকে উন্নীত হয়, তারপর তাদের সারা জীবনের সঞ্চিত পুণ্য ফল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবার এই লোকে ফিরে আসতে হয়। এইভাবে তারা উপরে নিচে আসা যাওয়া করতে থাকে। যারা উচ্চতর লোকে উন্নীত হয়েছিল তারা পুনরায় সেই পরিবারে ফিরে আসে যার প্রতি তারা অত্যন্ত অনুরক্ত ছিল। তাদের জন্ম হয় এবং পুনরায় জীবনের অন্ত পর্যন্ত তাদের সকাম কর্ম চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক অনুষ্ঠানের বিধান রয়েছে এবং তারা সেই সমস্ত অনুষ্ঠানের প্রতি অত্যন্ত আসক্ত হয়। এখানেই শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকাম করতে আচলম পঙ্গুল লঙ্ঘাইতে গিরিং যৎকৃপাত মহম বন্দে শ্রীগুরুদিন তারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাক স্বামীনীতি নামিনে নমাশরে পদায় নিতায় কৃপা পদায়নে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। এই অধ্যায়ে সকাম কর্মের কথা বর্ণনা করছেন কপিল মুনি তার মাতা দেবহূতিকে। তো এর আগের অধ্যায়ে জীবের গতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। তো কর্মকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, কর্ম অকর্ম বিকর্ম, গীতাতেও বলছে কৃষ্ণ। তো এখানে কর্ম কথা বলা হচ্ছে যেটা সকাম কর্ম। সকাম কর্ম মানে পুণ্য কর্ম যেটা বেদে অনুমোদন করা হয়েছে, সেই কর্ম করে এই জগতে আমরা কি করে ভালোভাবে থাকতে পারি, ইন্দ্রিয় তৃপ্তি করতে পারি। তো সেই পন্থা বেদে বর্ণনা করা হয়েছে। তো বেদে যা বর্ণনা হয়েছে তার 96% হচ্ছে সকাম কর্মের কথা বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, ভগবান বলছেন বেদেশ্চ সর্বের অহম এব বেদ্য বেদান্ত কৃত বেদবিদ এব চাহম। তো বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবান কৃষ্ণ বলছেন। তাহলে বেদে এত কর্মকাণ্ডের কথা কেন বলা হচ্ছে? তো কর্মকাণ্ড তো এই যে সকাম কর্ম তো চলতেই থাকছে, যাচ্ছে আসছে শেষ নেই। এটা কেন করা হয়েছে? কারণ আমরা যারা ভগবানের বিরোধী পক্ষ, অর্থাৎ যারা ভগবানের আইনের বিরোধিতা করেছি, তাদের স্বাভাবিকভাবেই কামের দ্বারা আচ্ছাদিত হতে হয়। কৃষ্ণ ভুলি যে জীব ভগবান ছা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অত মায়াতারে দেয় সংসারাদি দুঃখ। তো ভগবানকে আমরা ভুলে গেছি। তো ভগবানকে যখন ভুলে গেছি তাই ভগবানের প্রতি যে আমাদের প্রেম সেটাও আমরা ভুলে গেছি এবং সেটি কামে পরিণত হয়েছে। এবং কামের ফলে আমরা কি করি, আমাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে পাপ কর্মে লিপ্ত হওয়া। কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাশূন্য মহাপাপনা বিদ্যানৈব বৈরিণম। আমাদের কামের দ্বারা আমরা যখন প্রভাবিত হই তখন আমরা পাপ কর্মে লিপ্ত হই, যেটা আগে বর্ণনা করা হয়েছে। পাপ কর্মের ফলে আমাদের অধোগতি হয়। বলা হচ্ছে যে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জগন্য গুণ বিতৃষ্ট অধগচ্ছন্তি তামসা। তো যারা সত্ত্বগুণে আছে তারা ঊর্ধ্বগতি লাভ করে, এরা সত্ত্বগুণে আছে। রজগুণে যারা আছে তারা এই লোকেই থাকে, আর যারা তমগুণ তারা নিম্নজনই প্রাপ্ত হয়। তো প্রভুপাদ বলছেন সত্ত্বগুণ হোক রজগুণ হোক তমগুণ, তিনটি গুণই তো গুণ। গুণ মানে হচ্ছে দড়ি। এই জড়জগৎটাকে কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা যখন জেলে যাই তখন এই জগতে যারা জেল দেখেছে সেখানেও দড়ি থাকে, তো ওই দড়ি দেখা যায়। কিন্তু ভগবানের দড়ি অদৃশ্য দড়ি, দেখা যাচ্ছে না। আমরা ভাবছি আমরা স্বাধীন, জেল খোলা, আমরাও খোলা, কিন্তু যারা মূর্খ তারা ভাবছে খোলা। প্রকৃতি ক্রিয়া মানানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমুরাত্মা কর্তাহম ইতিমন্যতে। ভগবান কৃষ্ণ বলছেন যে আমরা গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছি, যারা সত্যগুণের দ্বারা আচ্ছাদিত তারা সত্যগুণের মতো কাজ করছে, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তারা রজগুণের মতো কাজ করছে, আর যারা তমগুণের দ্বারা আচ্ছাদিত তারা তমগুণের মতো কাজ করছে। বাধ্য বাধ্য সেরকম কাজ করতে, আমরা বাধ্য। তো বাধ্য মানে কি, আমরা বন্ধনে আছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জগতে যেমন তিন প্রকার জেল আছে, যারা খুব খারাপ কাজ করে, প্রচন্ড খারাপ কাজ, মার্ডার, যারা আতঙ্কবাদী, যারা অত্যন্ত জঘন্য কাজ করে তাদেরকে একটা রকম জেলে রাখা হয়, অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না, ছোট্ট জায়গার মধ্যে রাখা, সেটা হচ্ছে একদম জঘন্য জেল। তারপরে মাঝামাঝি একটা আছে, আর একটা আছে হাই ক্লাস জেল। যেমন রাজনৈতিক নেতারা, কোনো মন্ত্রীরা যখন কোনো বাজে কাজ টাজ করে তখন তাদেরকে জেলে রাখা হয়। তো সেই জেলে আবার সুন্দর ব্যবস্থা আছে, সেখানে টিভি টিভি আছে, ছোঁয়ার জায়গা ভালো, খাবার জল সবকিছু ভালো ব্যবস্থা। তখন কেউ দেখে ভাবে ভালোই তো, ওখানে ওই জেলে থাকলে খারাপ না, তো ওখানে কিছু কাজ করতে হচ্ছে না, ঠিকঠাক মতো টাইম টু টাইম খাওয়ার পাওয়া যাচ্ছে, ছোঁয়ার জায়গাটা ভালো, টিভিও আছে, খবরের কাগজও আসছে, অসুবিধা কি? তো সত্ত্বগুণে যারা থাকে তাদের এই অবস্থা, তারা বুঝতে পারছে না, ভালোভাবে থাকলেও তারা জেলের মধ্যে আছে। অর্থাৎ তাদের যে বেসিক, যাদের যে মেন যে যোগ্যতা স্বাধীনতা সেটাকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সে ভাবছে আমি ভালো আছি। তো যারা পুণ্যবান ব্যক্তি, এই সকাম কর্মী যারা, তারা ভাবে ভালো আছি আমরা। প্রভুপাদ বলছেন দে আর বাউন্ড বাই দ্য ফিলিং অফ হ্যাপিনেস, তাদের বন্ধনের কারণটা হচ্ছে আমি বেশ ভালোই আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাও একটা বন্ধন, কারণ তারা এই জগতের মধ্যেই আছে। তো সেই পুণ্যবান ব্যক্তিরা আবার ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি, তাদেরকে আবার নবমধ্যায় 21 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্য বলছেন, সেই শ্লোকে কৃষ্ণ বলছেন তারা আবার এখানে নেমে আসে। প্রভুপাদ বলছেন এই স্বর্গলোকে যাওয়াটা অনেকটা বেড়াতে যাওয়ার মতো। সাধারণত লোকেরা চাকরি টাকরি করে টাকা জমায়, টাকা টাকা জমিয়ে বছরের শেষে বেড়াতে যায়, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তো বেড়াতে গেল, বেড়াতে গিয়ে টাকা সঙ্গে নিয়ে যায়, তো বেড়ানো চলছে খুব সুন্দর এক মাস, তারপর যে টাকা শেষ, রিটার্ন টিকিট কাটা আছে, তো রিটার্ন টিকিট আবার চলে আসতে। আমাদের এই যে সকাম কর্মের যে উৎস লোকে যাওয়া ওইটা ওরকমই, ওখানে আবার টাকা রোজগার করা যায় না, ওখানে কোনো কর্ম নেই, ওখানে হচ্ছে কর্মফল ভোগ করা যায়। তো যে কর্মফল, যে কর্মের যে পুণ্যকর্ম শেষ, তো শুনছিলাম যে ওখানে মৃত্যু নাই উচ্চ লোকে, কিন্তু ওখান থেকে নাকি ঠেলে ফেলে দেয়, যখনই পূর্ণ শেষ যেমন বলে যে বার করে দেয়। আমাদের যেমন ভিসা শেষ, যখন অন্য দেশে যাওয়া যায় তো অন্য দেশে ভিসা নিয়ে যায়, ছ মাসের ভিসা ভ্যালিড ফর 6 মান্থস, যে 6 মাস হয়ে গেল তখন পুলিশ তাকে তারা দিয়ে বার করে দেবে দেশ থেকে। ঠিক একইভাবে আমাদের যখন পূর্ণ শেষ তাদের ভিসা শেষ, আবার সেখানে চলে আসতে হবে, আবার সেই কর্মই করতে হবে। এটা আবার অদ্ভুত, যারা খুব আসক্ত খালি এই জগতেই আছে না, এই লোকে এই যে পরিবারের প্রতি আসক্ত সেই পরিবারই জন্ম হয়, আবার যে কর্মের প্রতি আসক্ত ছিল সেই কর্মই করতে থাকে। এটা খুব, এই জন্য সকাম কর্মের বন্ধনটা অত্যন্ত ডেঞ্জারাস, চলতেই থাকে। এবং আমাদের সকলের মধ্যে এই কর্মের প্রবণতাটা রয়েছে, ভক্তি জীবনে এলেও আমাদের এই প্রবণতা, কর্মের প্রবণতাটা থেকে যাচ্ছে। এর কর্ম মিশ্রা ভক্তি বলা হয়, যখন আমরা ভক্তিটা করছি কিন্তু যখন আমাদের মধ্যে কর্মের বাসনাটা রয়েছে তখন সেই ভক্তিটাকে কর্ম মিশ্রা ভক্তি বলা হয়। অর্থাৎ আমরা ভক্তি করছি কিন্তু এই জগতের ভোগের প্রতি আমাদের কিছুটা আসক্তি রয়ে গেছে, এবং আমরা ভগবানের উপর নির্ভরশীল না হয়ে আমরা ভগবানের বহিরঙ্গ শক্তির দ্বারা যে এই জগৎ তৈরি হয়েছে এই জগতের কিছু কিছু জিনিসের উপর নির্ভরশীল হয়ে যায়। প্রভুপাদ বলছেন টাকা পয়সা, পরিবার পরিজন এবং আমাদের একটা মেটেরিয়াল, একটা সোশ্যাল সিচুয়েশন, সোশ্যাল পজিশন, একটা স্থিতির মধ্যে আমরা ভাবি এরকম যদি আমি থাকতে পারি তাহলে আমি মনে হয় ভালো থাকব, এরকম একটা মানসিকতা তৈরি হয়। যেন আমরা টাকা রোজগার করি, টাকা ভাজি, ব্যাংকে যদি টাকা থাকে অনেক তাহলে আমি একটু সিকিউরড আছি, তারপরে আমার যদি পরিবার পরিজন ভালো থাকে তাহলে পরিবার পরিজন আমাকে দেখবে, সেই একটা মনোভাব থাকে। আমার যদি একটা পজিশন থাকে, একটা ভালো পজিশন যদি থাকে তাহলে সেই পজিশনটা আমাকে রক্ষা করবে। এই যে একটা, এটা হচ্ছে কর্মপ্রবণতা, এটা আমাদের মধ্যে ভক্তি জীবনে এলেও আমাদের ভক্তি জীবনের মধ্যে এই প্রবণতাটা থেকে যায়। প্রভুপাদ বলেন যাদের মধ্যে এই প্রবণতা রয়েছে তাদের ভক্তি জীবন করলেও তাদেরকে এই ধরনের ফল লাভ করতে হবে, এটা হচ্ছে অসুবিধা। আবার আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে। তাই জন্য আমাদের এই কর্মের বাসনা অর্থাৎ এই জগতের স্থিতির উপর নির্ভরশীলতা পরিত্যাগ করে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, ভগবানের শরণাগত হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভগবান আমাকে রক্ষা করবে, ভগবান আমার রক্ষাকর্তা, ভগবান আমার পালনকর্তা। এই এই পর্যায়ে না আসতে পারলে তখন তখন পর্যন্ত ভগবানের সঙ্গে আমাদের আদান প্রদান হবে না, এটা হচ্ছে অসুবিধা। সরঙ্গ শরণাগতি হয়েছে যার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। দ্রৌপদী, দ্রৌপদী অনেকভাবে চেষ্টা করলো তাকে রক্ষা করার জন্য, যখন চেষ্টা করলো তখন ভগবান এলো না, তখন সমস্ত তার যে আশা ভরসা, এই জগতের আশা ভরসা যখন সম্পূর্ণরূপে পরিত্যাগ করলো, যখন সে যখন বুঝতে পারলো যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণই আমার একমাত্র রক্ষাকর্তা, তখন ভগবান সেখানে আবির্ভূত হলেন। ঠিক একইভাবে আমরা যখন ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হব তখন ভগবান আমাদের প্রতি আদান প্রদান করবে। কিন্তু আমরা যদি ভগবানের প্রতি নির্ভরশীল না হয় তখন ভগবান ভাববে ওর তো অনেক কেউ আছে দেখা, ভগবান তখন ভাববে অন্যরা দেখাশোনা করবে, এটা স্বাভাবিক না। আমি যদি কারোর প্রতি, কারোর সঙ্গে আমি যদি আদান প্রদান করতে চাই তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, আর সম্পর্ক স্থাপনের প্রথম ভিত্তিটা হচ্ছে নির্ভরশীলতা। যে কোনো সম্পর্ক একটা নির্ভরশীলতার উপর ভিত্তি করে তৈরি হয়, কারণ ভগবান দেখবে যে এই ভক্তটি আমার প্রতি নির্ভরশীল, কারণ ভগবানও তার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটা হচ্ছে ভক্তির মূল চাবিকাঠি। কিন্তু যতদিন পর্যন্ত আমরা সেই ভগবানের প্রতি নির্ভরশীল হব না কিন্তু আমরা এই জগতের বিভিন্ন জিনিসের প্রতি নির্ভরশীল হব, তখন আমাদের দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। উদাহরণ দেওয়া হচ্ছে ধ্রুব মহারাজ, এই ধ্রুব মহারাজের কাহিনী দিয়ে আমরা বুঝতে পারব যে আমরা কিভাবে যদি এই জগতের বিষয়ের উপর নির্ভরশীল হই তাহলে আমাদের কিরকম গতি হবে। আপনারা সকলেই জানেন ধ্রুব মহারাজের কাহিনী, ওনার পিতার নাম ছিল মহারাজ উত্থানপাদ, তার দুই পত্নী সুনীতি এবং সুরুচি। তো সুরুচির পুত্রের নাম হচ্ছে উত্তম আর সুনীতির পুত্রের নাম হচ্ছে ধ্রুব। তো যে কোনো কারণেই হোক মহারাজ উত্থানপাদ, জয় শ্রী শ্রী সিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, মহারাজ উত্থানপাদ সুরুচির প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, কিন্তু সুনীতি সে কিন্তু অত্যন্ত সুন্দর পত্নী ছিল, কিন্তু তা সত্ত্বেও মহারাজ উত্থানপাদ তাকে বেশি গুরুত্ব দিত না। তো একদিন রাজপ্রসাদে উত্থানপাদ তার পুত্র উত্তমকে নিয়ে বসে আছে। তো উত্তম উত্থানপাদের কোলে বসে আছে, তো সেটা দেখে ধ্রুব মহারাজের ইচ্ছা হলো যে আমার ভাই ওখানে বসে আছে, আমি বসলে কেমন হয়। তার মনে ইচ্ছা জাগল, সে ভাবল যে উত্তম তার বাবার কোলে বসে আছে, সেই বাবার যে কোলের আসনটা হচ্ছে অত্যন্ত সিকিউরড, অর্থাৎ সেটা যদি আমি লাভ করতে পারি তাহলে আমার জীবনটা হয়তো ঠিকঠাক থাকবে। সেই আশা নিয়ে ধ্রুব মহারাজ উত্থানপাদের কোলে বসতে গেল। যখনই কোলে বসতে গেল, সুরুচি অত্যন্ত ক্রুদ্ধভাবে বলল যে এই কোলে বসার অধিকার একমাত্র আমার পুত্রের আছে, তুমি যদি মহারাজ উত্থানপাদের কোলে বসতে চাও তাহলে তুমি এখন এই জীবনটা তপস্যা করো, তপস্যা করার পরে দেহ ত্যাগ করো, দেহ ত্যাগ করার পরে পরবর্তী জীবনে যখন তুমি আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবে তখন তুমি এই মহারাজ উত্থানপাদের কোলে বসার যোগ্যতা অর্জন করতে পারো, অত্যন্ত ভর্ৎসনা করে বলল। এই কথা শুনে ধ্রুব মহারাজের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সে কান্না করতে করতে তার মাতা সুনীতির কাছে গেল। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারছি যে যখনই আমাদের হয়তো মহারাজ উত্থানপাদের মতো কোল আমরা দেখতে পাব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সুরুচির মতো জড়জাগতিক কোন বস্তু থাকবে যে আমাদেরকে সেই তথাকথিত যে আমাদের পজিশন সেখান থেকে ছুঁড়ে ফেলে দেবে। এটা হচ্ছে জগতের নিয়ম, আজ হচ্ছে রাজা কাল হচ্ছে প্রজা, পরিবর্তনশীল, এই জগৎ হচ্ছে পরিবর্তনশীল। তো এই পরিবর্তনশীল জিনিসের প্রতি আমরা তার আশ্রয় গ্রহণ করব না যেটা অপরিবর্তনশীল, যেটা ভগবানের পাদপদ্ম, ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করব যেটা কখনো পরিবর্তন হয় না, সেটা আশ্রয় গ্রহণ করলে কখনো আমাদের ভয় থাকে না। ভগবানের চরণ যখন আমরা গ্রহণ করব, কারণ ভগবানের চরণের নাম হচ্ছে অভয় চরণ, তখন আমাদের ভয়টা যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা সেই ভগবানের চরণের প্রতি পূর্ণরূপে আসক্ত হতে পারছি, তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের ভয় থাকবে। কারণ এই জগতে যা কিছু টাকা পয়সা, এই যে পজিশন, পরিবার পরিজন, সবগুলি হচ্ছে অস্থায়ী, এটা আমরা জানি, কিন্তু জানা সত্ত্বেও আমাদের মনটা মানতে চায় না, কারণ আমাদের ভক্তিটা কর্মের দ্বারা প্রভাবিত। কেন? কারণ আমরা শুদ্ধ ভক্তির যে স্বাদ, ভগবানের চরণ আশ্রয় করলে, ভগবানের চরণ চরণে ভক্তি করলে যে আমাদের যে আনন্দ, সে আনন্দটা আমরা লাভ করতে পারছি না। ভক্তি পরশনু ভাব বিরক্তির অন্যত্র চ, যখন ভক্তির পরশ আমরা অনুভব করব তার আরেকটা প্রভাব হচ্ছে যে আমাদের এই জগতের প্রতি বিরক্তি আসবে। যদি আমাদের এই জগতের প্রতি বিরক্তি না আসে তার মানে বুঝতে হবে যে আমরা ভক্তি অনুভব করতে পারছি না। প্রভুপাদ যেভাবে আগের শ্লোকে ব্যাখ্যা করছে যে এই জগতের প্রতি, এই জগতের বিষয়ের প্রতি কথাবার্তা বিস্তাপজী শুকরের সঙ্গে তুলনা করা হচ্ছে, যারা এইসব নিয়ে আলোচনা করে তারা হচ্ছে শুকর, আর যারা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় সেটা বিষ্ঠা। এত কদর্য ভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তা সত্ত্বেও আমরা এটা ছাড়তে পারছি না। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন যে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব, জয় শ্রী শ্রী রাধা মাধব অশ্বশখী বৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি। তো কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব, তো কনক কামিনী অত কিছু বলেনি, তার পরেরটা নিয়ে অসুবিধা বেশি। কনক কামিনী সহজে ছেড়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠা সহজে ছাড়া যায় না। আধ্যাত্মিক জগতে এলেও সেই প্রতিষ্ঠা আমাদেরকে, প্রতিষ্ঠার আশা আমাদেরকে সবসময় এটা পেলে ভালো হয়, ওটা পেলে ভালো হয়, তো সেটাকে কার সঙ্গে তুলনা করছেন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর? জড় প্রতিষ্ঠা শুকরের অবিষ্ঠা। কিন্তু আমি রাধানাথ মহারাজ একটা লেকচার শুনছিলাম যে রাধানাথ মহারাজ বলছেন যে এত তো বিষ্ঠা আছে কিন্তু শুকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হচ্ছে কেন, বলছে ওটা সব থেকে খারাপ বিষ্ঠা মনে হয় এই জগতে, কারণ শুকর নিজে বিষ্ঠা খায়, তাহলে তার বিষ্ঠার কত কদর্য হবে। সেই জন্য এই জড় প্রতিষ্ঠাকে এই শুকুরের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হচ্ছে। তো আমরা যখন শুকুরের বিষ্ঠা দেখি আমরা কত দূরে চলে যাই, থাকা যায় না, না নোংরা। তো ভগবানকে আমরা পেতে চাই, তো ভগবানের ভক্ত বলছে যা জড় প্রতিষ্ঠা আছে তার তাকে শুকুরের বিষ্ঠার সঙ্গে তুলনা করছে। ভগবান কাছে আসবে আমাদের? ভগবান আমাদের ধারে কাছে আসবে না, কারণ গন্ধ। তাই ভগবানকে পেতে গেলে আমাদেরকে এই প্রতিষ্ঠা আশা ত্যাগ করতে হবে। কিন্তু আমরা কেন সেটা চাইছি না, কারণ আমরা ভাবছি ওটা ধরে থাকলে আমাদের একটা আনন্দ আছে, একটা সাময়িক আনন্দ আমরা পাই। সেই সাময়িক আনন্দটাকে পাওয়ার জন্য আমরা যে আমাদের প্রকৃত যে আনন্দ সেই আনন্দটাকে আমরা লাভ করতে পারি না। একটা সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে, একটা ব্যক্তি অত্যন্ত ক্ষুধার্ত ছিল, খুব খিদে পেয়েছে, পেটে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, তো ঘুরছে কোনো জায়গায় খাবার পাচ্ছে না। তো একটা পাশে সামনে একটা মন্দির দেখেছে, সে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। সে মন্দিরের মধ্যে প্রবেশ করে মন্দিরের সাথে অনেক পিলার থাকে, তো সেই পিলারে, কারণ পেটে ব্যথা হলে যদি পেটে যেখানে স্টমাক সেখানে যদি এটাকে যদি জোরে চেপে রাখা হয় তাহলে ব্যথাটা কমে যায়। তো কি করেছে, একটা ওরকম একটা পিলার জড়িয়ে ধরেছে শক্ত করে। তারপর যখন চাপ খেয়েছে পেটে, তখন পেটের ব্যথাটা অনেকটা কমে গেছে। তখন বলছে বাহ ভালো তো। কিন্তু সেই মন্দিরে একটা পূজারী ছিল, সে দেখছে আরে সে ব্যক্তিটি এত খিদে পেয়েছে, ক্ষুধার্ত, তাকে কিছু প্রসাদ দেওয়া হোক। তো নিয়ে এসছে প্রসাদ, তো প্রসাদ দিয়ে বলছে তোমার তো এত খিদে পেয়েছে, প্রসাদ খাও। বলছে না আমি কি করে প্রসাদ খাবো, আমি তো এখন পিলার ধরে আছি, তো পিলার ধরে আছি, পিলার ছাড়লে তো আমার ব্যথা লাগবে, তো ব্যথা লাগলে তো আমি কি করে ব্যথাটা সহ্য করবো, আমার ব্যথাটা তো কমে গেছে, আমি পিলার ধরে থাকবো। যেহেতু পিলার ধরে আছে প্রসাদটা আর খেতে পারছে না, কিন্তু প্রসাদটাই হচ্ছে তার ব্যথার প্রকৃত সমস্যার সমাধান। কিন্তু সে যেহেতু একটা সাময়িক একটা রিলিফ পাচ্ছে, সেই কষ্টটাকে সে আর যে রিলিফটাকে সে ছাড়তে পারছে না। আমরাও আমাদের প্রভুপাদ বলছেন যখন আমাদের কোনো রোগ হয় তখন একটা অপারেশন করতে হয়, তো অপারেশনের সময় একটা ব্যথা লাগে। তাই জড় আসক্তিটা হচ্ছে আমাদের রোগ। তাই ভগবানকে লাভ করতে গেলে জড় আসক্তি ত্যাগ করতে হবে, সেটা একটা ব্যথা আছে। কিন্তু সেই ব্যথাটা যদি ছাড়তে পারি তাহলে আমার প্রকৃত যে সুখ বা আনন্দ আমরা পেতে পারবো, রোগটা পূর্ণরূপে ছেড়ে যাবে। যে পিলার, পিলারে একটা সাময়িক ব্যথাটা আমার যাচ্ছে, কিন্তু পিলারটা ছেড়ে দিলে ওই ব্যথাটা সাময়িকভাবে প্রকৃতভাবে সেই সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু কেন আমি সেই প্রসাদটা নিতে পারছি না, কারণ পিলারটার প্রতি আমার আসক্তি। ঠিক একইভাবে আমরা জানি কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের প্রকৃতি আনন্দের উৎস, কিন্তু তা সত্ত্বেও আমরা ছাড়তে চাইছি না, কারণ কষ্ট আছে। এটা যদি ছেড়ে দিই আমার কি হবে, যদি টাকা না থাকে আমার কি হবে, আমার পজিশন যদি না থাকে কি হবে, ওই যে সাময়িক একটা ভয়, সেই ভয়টাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনামৃত পথে অগ্রগতির প্রকৃত বাধা। তাই জন্য আমাদের সঙ্গ, যখনই নারদ মুনির কাছে গেল ধ্রুব মহারাজ, সে সাধু সঙ্গের ফলে সে কি করলো, বললো ভগবানের ভজনা করো। তো ভগবানের ভজনা করলো ধ্রুব মহারাজ, ছ মাসের মধ্যে ভগবানকে পেয়ে গেল। যখন ভগবানকে পেল তখন ভগবান তাকে বর দিতে চাইছে, কি চাও? তখন ধ্রুব মহারাজ কি বলছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ভগবান সামনে দাঁড়িয়ে আছে, ভগবানের দর্শন হচ্ছে, সে গুরুর প্রতি এত আসক্ত যে বলছে আমি সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে চাই, এটাই আমি তোমার কাছে প্রার্থনা করছি, যাতে আমি সবসময় সাধু সঙ্গে থেকে ভগবানের কথা, তোমার কথা শ্রবণ কীর্তন করার সুযোগ পেতে পারি। এটাই হচ্ছে ভক্তি জীবনের চরম সার্থকতা, যে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন, এটাই আমাদের জীবনে, সেখানে ভগবান থাকে এবং সেটা হচ্ছে আমাদের প্রকৃত আশ্রয়। কিন্তু যদি সেটা আশ্রয় গ্রহণ না করি তাহলে আমাদেরকে এই জগতের প্রতি আমাদের আসক্তি। এর গুরুবাক্যে নিষ্ঠা, ধ্রুব মহারাজ ছ মাসের মধ্যে ভগবানকে পেয়ে গেলেন, কেন পেলেন, তার তপস্যার জন্য পাননি, প্রভুপাদ বলছেন আগে অনেকে অনেকে তপস্যা করেছে, কেন সে ভগবানকে পেয়েছে, তার গুরুদেবের কথাই অগাধ বিশ্বাস, গুরুদেবের কথার প্রতি বিশ্বাস, তার মায়ের কথার প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাই আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। আমাদের তপস্যা ভগবত ধামে আমাদেরকে নিয়ে যাবে না, আমি কেন তপস্যা করছি সেটি আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। কেন সে তপস্যা করেছিল, কারণ নারদ মুনি তাকে বলেছিলেন করার জন্য। এবং বলেছেন তুমি যদি এইভাবে তপস্যা করো তাহলে তুমি ভগবানকে পাবে। কিন্তু তা না করে যদি আমি অন্য কারণ তপস্যা করি তাহলে তপস্যা আমাদের অহংকারের কারণ হবে। এবং সেটার একটা কাহিনী আছে যে একটা লোক, একটা ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণটা খুব ভালো তপস্যা করতো, ঠিক ঠিক টাইমে, প্রতিটা টাইম মানে সকালে ওঠা, সকালে উঠে যা যা করার সব ঠিক ঠিক টাইমে করত। একদিন হঠাৎ দুপুরবেলার সময় সে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে সে সময় হচ্ছে দুপুরের গায়ত্রীর সময়। তো হঠাৎ একজন লোক সেখানে এসে তাকে জাগিয়েছে, ওই ব্রাহ্মণ উঠে পড়ে তোমার গায়ত্রীর সময় হয়েছে। তখন সে গায়ত্রী উঠে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গায়ত্রী করেছে। তারপর জিজ্ঞেস, তুমি কে? বলছেন, আমি হচ্ছি কলি। যে কলি? আরে কলির কাজ তো হচ্ছে অধর্ম প্রতিষ্ঠা করা, তুমি কবে থেকে তোমার বিজনেস চেঞ্জ করেছো, তুমি এসবে গায়ত্রী করতে বলছো? বলছে, না না, আমি আমার বিজনেস ঠিকই করে যাচ্ছি, কারণ তুমি, তোমার একটা তপস্যার অহংকার আছে যে আমি সবসময় ঠিকঠাক করি। এই যে অহংকার, এই অহংকারটা তোমার ভঙ্গ হয়ে যেত যদি তোমার এই ঠিক টাইমে তুমি এই গায়ত্রীটা করতে না পারতে। এই জন্য আমি ঠিক টাইমে এসে তোমার গায়ত্রীটা তুমি করতে পারছো, তাহলে তোমার অহংকারটা ঠিকঠাক থাকবে, আর যে অহংকার যতদিন আছে তুমি ভগবানকে লাভ করতে পারবে না, এই জন্য আমি এসেছি, এটা হচ্ছে আমার কাজ। তো সাধুদের জীবনেও যারা তপস্বী হতে চায়, কেন তপস্যা করছি সে প্রপার মানসিকতা যদি না থাকে, তপস্যাটা, তপস্যার মাধ্যম যে দৈন্যতা আছে, প্রভুপাদ বলছেন যে প্রকৃতভাবে সাধনা করছে তাই সেই সাধনার ফল হচ্ছে দৈন্যতা। আর সেই তপস্যা এবং সাধনা করে তার যদি অহংকার হয় তার মানে বুঝে যাবে সে তপস্যাটা অন্য কারণে করছে। যখন আমরা সাধনা ভগবানের প্রীতি বিধানের জন্য, সাধনা আমরা গুরু বাক্যের নিষ্ঠার জন্য করব, তখন স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে দৈন্যতা জাগরিত হবে। কিন্তু যদি আমরা অন্য কোনো কারণে করি, সেই তপস্যা এবং সেই নিষ্ঠা আমাদেরকে অহংকার প্রদান করবে এবং তার ফলে ভগবান থেকে আমরা আরো দূরে সরে যাব। অহংকারটা কিসের লক্ষণ? অহংকারটার লক্ষণ হচ্ছে অজ্ঞানের লক্ষণ। অহংকার হচ্ছে অজ্ঞানের লক্ষণ আর দৈন্যতা হচ্ছে জ্ঞানের লক্ষণ। তো উদাহরণ দিচ্ছে, আমি একটা উদাহরণ শুনছিলাম, কে অহংকার করে যে যখন জানে না কে বড় তখন মনে হয় আমি বড়। তো একটা গ্রামে সব হচ্ছে কাঁচা বাড়ি, সেখানে কেউ যেন একটা পাকা বাড়ি করেছে, সে ভাবে আমার পাকা বাড়ি, খুব অহংকার। কিন্তু সে যদি সিঙ্গাপুর যায়, সে যদি আমেরিকা যায়, সেখানে গিয়ে দেখবে 80 তলা 100 তলা বাড়ি, তার অহংকার থাকবে নাকি? তো অহংকারটা কিসের লক্ষণ? সে জানেই না যে বাড়ি বলতে কি বোঝায়, সে ভাবছে পাকা বাড়ি এটাই সব থেকে মানে পৃথিবীতে বড়। একটা পাহাড় আছে, তখন পাহাড় যখন অনেক দূরে থাকে তখন পাহাড়টাকে খুব ছোট লাগে, তখন মনে হয় আমিও কি কম যাই, আমিও পাহাড়ের মতো। কেন এটা? কারণ আমি অনেক দূরে আছি বড় জিনিসের কাছ থেকে। তো অহংকারটা হবে তখন যখন আমরা কোনো মহৎ ব্যক্তির কাছ থেকে আমরা অনেক দূরে থাকব, খারাপ সঙ্গে যখন থাকব তখন আমার অহংকার হবে। কিন্তু যখন আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাব বড় লোকের কাছে, তখন আমার কি হবে? দুটো জিনিস হবে, তখন আমি বুঝতে পারবো পাহাড়টা কত বড় আর আমি কত ছোট। ঠিক একইভাবে আমরা যখন ভগবানের কাছে এগিয়ে যাব তখন আমরা জানতে পারবো ভগবান কত বড় আর আমি কত ছোট। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। দৈন্যতা হচ্ছে শুদ্ধ ভক্তির একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ। তো যখন আমরা ভক্তি মানে কি, আমরা ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি, শুদ্ধ ভক্তের দিকে এগিয়ে যাচ্ছি, যখন আমরা শুদ্ধ ভক্তের দিকে এগিয়ে যাব তখন দেখবো শুদ্ধ ভক্ত কত মহান, তখন আমরা বুঝতে পারবো আমি কত নগণ্য। সেটাই বোঝা যাবে, যখন তার মধ্যে সেই প্রভাবটা আসবে তখনই বোঝা যাবে সে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। তাই যারা যত বেশি ভক্ত, যত বেশি অ্যাডভান্সড হয় ভগবানের দিকে, রাধারানী সব থেকে ভগবানের কাছে থাকে, সেই জন্য সে সব থেকে বেশি দৈন্য। আর আমরা যেহেতু ভগবানের থেকে সব থেকে দূরে আছি, সেই জন্য আমরা সব থেকে বেশি অহংকারী। এই জন্য আমাদের কাছে যদি দৈন্যতা লাভ করতে হয় তাহলে আমাদের পন্থা হচ্ছে যারা দৈন্য ভক্ত তাদের দৈন্যভাবে সেবা করার মাধ্যম দিয়ে আমরা ধীরে ধীরে দৈন্যতা লাভ করতে পারবো। এবং সেটি সম্ভব যদি আমরা গুরু আনুগত্য থেকে ভজন করব, তাহলে আমাদের জীবনে আস্তে আস্তে দৈন্যতা ফিরে আসবে এবং সেটি হচ্ছে আমাদের ভক্তি জীবনের একমাত্র উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।